أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নব্বইতম এই জলসায় সমাগত আহমদী ও আহমদী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা জলসার এই মহতী কার্যক্রমের শেষ প্রান্তে এসেছি। আল্লাহ তাআলার ফজলে গত এই তিনটি দিন আজকে নিয়ে মোটামুটিভাবে সুন্দর শান্তিপূর্ণভাবে আমরা কাটাতে পেরেছি। আমরা একটি আধ্যাত্মিক পরিবেশ লক্ষ্য করেছি এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের ভাইয়েরা এই স্বল্প পরিসর জায়গায় অনেক কষ্ট করে এই জলসায় অবস্থান করেছেন, জলসাঘায় উপস্থিত ছিলেন। রাতে থাকার জায়গা, শোয়ার জায়গা, খাওয়ার জায়গার অনেক ঘিঞ্জি ছিল, কষ্ট হয়েছে। আপনারা সকল কষ্ট হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের জন্য তার ভালোবাসায়, তার জামাতের ভালোবাসায় হাসি মুখে সহ্য করেছেন এবং নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ব ছিল সেই ভ্রাতৃত্বকে সুদৃঢ় করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা অবশ্যই এই জন্য আপনাদেরকে তার বরকত এবং ফজলের ভাগিদার করবেন। ন্যাশনাল আমির হিসাবে আমার জামাতের বিষয়ে কিছু তথ্য বা কিছু কথা এখন আমি জানাতে চাই, তারপরে আমি হুজুরের নিজের ভাষায় কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ জামাত সবসময় খিলাফতের একটি ভালোবাসা এবং ছায়ার নিচে ছিল। সকল খলিফার গণি বাংলাদেশকে একটি বিশেষ দৃষ্টিতে দেখতেন। আপনারা জানেন বাংলাদেশের বেশ প্রথম যুগের বেশ কয়েকজন আহমদী, প্রফেসর আব্দুল লতিফ সাহেব, আবুল হাসান সাহেব, ইনারা মোবারক আলী খান সাহেব, ইনারা কাদিয়ানে ছিলেন, খিলাফতের সংস্পর্শে ছিলেন এবং তাদের দেখে খলিফাগণ বাংলাদেশ সম্পর্কে অনেক উচ্চ ধারণা রাখতেন, অনেক উচ্চ ধারণা করতেন। ওনারা সেখানকার দর্শকগুলোতে হাজির হতেন। কোনো কোনো পরীক্ষায় আমাদের এইসব বাঙালি যারা প্রবীণ বুজুর্গ ছিলেন তারা পরীক্ষায় এত ভালো করেছিলেন যে তাদের চিন্তাধারা, তাদের মেধা এই সবগুলো দেখে আমি শুনেছি খলিফাতুল মসীহ সানি একবার মন্তব্য করেছিলেন যে পৃথিবীতে দুটো জাতি আছে যারা খুবই মেধাবী জাতি পৃথিবীতে, একটি হচ্ছে বাঙালি আরটি হচ্ছে জার্মান। এটি খলিফা সানির বক্তব্য বলে আমি শুনেছি এবং তিনি সঙ্গে আরেকটু মন্তব্য করেছিলেন কিন্তু দুটো জাতি তাদের সেই মেধাকে উপযুক্তভাবে মূল্যায়ন করেনি বা কাজে লাগায়নি, সঠিকভাবে কাজে লাগায়নি, লাগাচ্ছে না। আমাদের সম্পর্কে, আমরা তো সেই বাঙালি যাদের সম্পর্কে খলিফাতুল মসীহ সানি এটা বলেছিলেন, খুবই মেধাবী জাতি, কিন্তু আমরা সঠিকভাবে আমাদের মেধাকে কাজে লাগাইনি, পরিশ্রম করিনি, যে জন্য যে কাজটি আমাদের করা উচিত সেই কাজটি আমরা পূর্ণ মনোযোগ, আন্তরিকতা এবং যেটাকে বলা হয় যুদ্ধের অবস্থায় যেভাবে মানুষ কাজ করে সেভাবে করিনি। এবং আমি যে হুজুরের খুতবা এখন তার থেকে পড়ব, সেখানেও এই কথাটির ইঙ্গিত রয়েছে। এ সত্ত্বেও বাঙালিদের এই যে যোগ্যতা, মানে ভিতরের যে যোগ্যতা, সেটিকে খলিফাতুল মসীহ সবসময় আদরের দৃষ্টিতে দেখেছেন, সেটিকে লালন করার চেষ্টা করেছেন, সেটি স্ফুরণ করানোর চেষ্টা করেছেন, এবং সেটি যাতে বিকশিত হয় সেজন্য আমাদেরকে আদরের সাথে ব্যবহার করেছেন। কিন্তু আমরা মনে হয় তার মূল্যায়ন সঠিকভাবে করতে পারিনি, যেভাবে খলিফাতুল মসীহ চান, যেভাবে আমাদের মধ্যে আশা করেন, আমাদের কাছ থেকে যেসব কার্যক্রম, সেটি আমরা তার সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারিনি। তারপরেও আমাদের প্রতি তার ভালোবাসা এবং আদরের নজর সবসময় রয়েছে এবং আমরা সব কাজেই সেটি পাচ্ছি, এবং এটি আমাদের বড় প্রাপ্তি। বাংলাদেশ থেকে শত শত চিঠি যায় হুজুরের কাছে, বিভিন্ন আবেদন নিবেদন যায়, দোয়ার চিঠি যায়, আমরা কোনোটা ব্যর্থ হয়ে ফিরে আসতে দেখি না। এটি হল হুজুরের ভালোবাসার দিক। আর আমাদেরও হুজুরের প্রতি ভালোবাসার প্রকাশ করতে হবে কাজের মাধ্যমে। যদি কাজের মাধ্যমে না করি তাহলে আমরা তাদের মতো হয়ে যাব, যারা এখন সাধারণ মুসলমান মৌলবী সাহেবরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তাদেরকে উদ্বেলিত করে, উদ্বেলিত করে তাদের দিয়ে যে কোনো কাজ করতে বলে সেটাই করে ফেলে। রসুলের ভালোবাসায় তারা আমাদের প্যান্ডেলে আগুন জ্বালিয়ে দেয়, তারা কোরআনও পুড়িয়ে দেয়, তারা মানুষ মেরেও ফেলে রসুলের ভালোবাসার নামে। তো এই ভালোবাসা তো ভালোবাসা নয়, এটি উন্মাদনা। যৌক্তিকভাবে আমরা যদি ভালোবাসি, আমাদের প্রিয় হুজুরকে, খলিফাকে যদি ভালোবাসি, তাহলে এর ভালোবাসার প্রকাশ হচ্ছে যে তিনি যা যা বলেন, যা যা প্রোগ্রাম দেন, সেটিকে বাস্তবায়ন করা। যদি আমরা সেটা করতে পারি তাহলে সেটি যৌক্তিকভাবে আমাদের ভালোবাসার প্রকাশ হল। আমরা প্রমাণ করলাম যে আমরা এই ভালোবাসার মূল্যায়ন করেছি এবং তার যে প্রোগ্রাম ছিল, তিনি যা যা আমাদের কাছ থেকে আশা করেন তা আমরা বাস্তবায়ন করেছি। তো সুতরাং আমরা আহমদিয়া জামাত বাংলাদেশ হুজুরকে এটা জানাতে চাই যে আমরা যারা এখানে আছি, আপনার বয়াত, আমরা আপনার কথাগুলোকে, আপনার ভালোবাসায় সেগুলোকে আমরা বাস্তবায়ন করছি, করব এবং পূর্ণরূপে করব, হাফ হার্টেড না, মানে কিছু করলাম কিছু করলাম না, হাল ছেড়ে দিলাম, তেমন নয়, আমরা পুরোপুরি সেটাকে বাস্তবায়ন করব। প্রথমে আমি সেই কারণে একটি উদাহরণ দিয়ে জিনিসটি বলতে চাই যে খলিফাতুল মসীহ বলেছিলেন যে জামাত বড় হচ্ছে, তোমরা পুরানো হয়েছ, এখন একটা বিল্ডিং যদি বড় হয়, উঁচু উঠতে চায়, যেমন এই বিল্ডিংটি ধরেন, পাশে একটি তিনতলা আছে, সেটার ভিত্তি ছিল এতটুকু, 40 ইঞ্চি, কিন্তু যখন বিল্ডিংটা 6 তলা হবে তখন তার ভিত্তি আরো চড়া হবে, তার সেটা আরো নিচে তার ভিত্তি থাকবে, যখন আরো উঁচু হবে তখন তার ভিত্তি আরো চড়া হতে হবে, আরো মজবুত হতে হবে। খলিফাতুল মসীহ জামাতের অবস্থা দেখে বললেন যে এখন জামাত বড় হচ্ছে, জামাতের ভিত্তি মজবুত হতে হবে। জামাতের ভিত্তি কি? জামাতের ভিত্তি হচ্ছে সেই সব ব্যক্তিত্ব যারা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের শিষ্য হওয়ার কারণে, তার হাতে বায়াত করার কারণে আল্লাহর সাথে সংযুক্ত হয়েছে। যত বেশি মানুষ আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হবে তত জামাতের ভিত্তি বৃদ্ধি পেল, গভীরতা পেল, সুতরাং যদি আল্লাহ তাআলার সাথে আমাদের সংযুক্তি না থাকে এবং আমাদের মধ্যে আমরা সংখ্যায় অনেক বাড়ছি কিন্তু আল্লাহর সাথে সংযুক্তি নাই, তাহলে আমাদের ভিত্তি দুর্বল হয়ে রইল। মানুষ একসময় অনুভব করবে এদের মধ্যে আল্লাহওয়ালা লোক নাই। সুতরাং খলিফাতুল মসীহ চাচ্ছেন যে তোমরা এখন এটা বৃদ্ধি করো, এদিকে মনোযোগ দাও, আল্লাহর সাথে তোমাদের সংযোগ বাড়াও, প্রতিষ্ঠা করো বেশি মানুষ। আপনাদের মনে আছে হয়তো যে খলিফাতুল মসীহ রাবে একবার বলেছিলেন যে আমি আশা করি আমার জামাতে এমন সংখ্যক সদস্য আছে যে প্রতি তাদের প্রতি 400 জনের মধ্যে একজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। প্রত্যেকের দোয়াই তো কবুল হয়, কিন্তু একজনের দোয়া এমন একজন এমন ব্যক্তি আছেন যে সরাসরি আল্লাহর সাথে এমনভাবে সংযুক্ত যে তিনি তার উপর ভরসা করতে পারেন। আমাদের এই কথাটার উপরে একটু চিন্তা করা দরকার যে আমরা খলিফাতুল মসীহের এই আশা, এই বিশ্বাস এবং এই আস্থার উপর নিজেরা কোন পর্যায়ে আছি, কোন স্তরে আছি। সেজন্য এটা মনে করানোর আমার দায়িত্ব মনে করি ন্যাশনাল আমির হিসাবে যে খলিফাগণ আমাদের আধ্যাত্মিক উন্নতি চান, আমাদের কাছ থেকে চাঁদা চান না। ওই চাঁদাটা যদি আমরা দেই সেটিও আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্যই দেই। আমরা যে আর্থিক কোরবানি করি সেটি আমার আধ্যাত্মিক উন্নতির জন্যই করতে হয়, এটি তার একটি অস্ত্র, এটি তার একটি ধাপ। তিনি আসলে চান আমাদের আধ্যাত্মিক উন্নতি, আমরা যেন আল্লাহর সাথে সংযুক্ত হই। আর এই জন্যই আমরা খলিফাকে এভাবে মান্য করি যে তার ডিরেকশনস মানলে পরেই আমি আধ্যাত্মিকতার পথে যেতে পারবো, আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হতে পারবো। কেননা আমরা মনে করি হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের পরে তার খলিফাগণই আল্লাহ তাআলার সাথে সংযুক্ত ব্যক্তিত্ব, তাকে মানলে পরেই, তার ইনস্ট্রাকশনস ফলো করলে পরেই আমরা আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হতে পারবো। তার আর কোনো আশা বা আকাঙ্ক্ষা নাই আমাদের প্রতি, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, আল্লাহর সাথে সংযুক্ত হব, শুধু এইটাই তার আশা। এবং আমাদের সকল কার্যক্রম এর মূল লক্ষ্য ওটা। আমরা যদি মূল লক্ষ্যটাকে ভুলে গিয়ে অন্য কাজ করি তাহলে কিন্তু হবে না। আমরা এই সমস্ত কাজ করি, এই জলসা করি, সিরাতুন নবী করি, কোরআন শুদ্ধ করে পড়ানোর চেষ্টা করি, হিফজ ক্লাস করি, জামিয়া করি, সব কিছু করি, মূল লক্ষ্য কিন্তু ওটা যে আমাদের আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হব এবং সেটিকে বৃদ্ধি করব, মানুষকে আল্লাহ তাআলার পথে নিয়ে আসবো। আমাদেরকে দেখে অন্যরা বলবে এটা একটি সত্যিকার আল্লাহওয়ালা লোক, এই লোকটি আমার জন্য দোয়া করেছিল, দোয়াটা কবুল হয়েছে, এইটা এটা এর সাথে আল্লাহ তাআলার সংযুক্ত আছে। যদি এইটুকু আমরা না করতে পারি, যদি এইটুকু আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত খলিফাতুল মসীহ শান্তি পাচ্ছেন না। সুতরাং খলিফাতুল মসীহের শান্তি প্রদানের জন্য আমাদেরকে এটা করতে হবে, এই কাজটা খুব কঠিন কাজ না, আসলে এক সেকেন্ডের একটা সিদ্ধান্তের কাজ। শুধু সিদ্ধান্ত নেওয়া যে আমি আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হব। আজকে বিকালবেলায় আপনারা, দুপুরের পরে আপনারা এই মাওলানা আব্দুল্লাবাল খান সাহেবের বক্তব্য শুনেছিলেন যে আধ্যাত্মিকতা বা আল্লাহ তাআলার সাথে খান সাহেবের সেই বক্তব্য শুনেছিলেন যে আল্লাহ তাআলার সাথে সংযুক্তির উপায় কি, এবং এটি খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমি লক্ষ্য করেছি অনেকেই খুব তৃপ্তির সাথে এই বক্তব্য গ্রহণ করেছেন। আল্লাহকে ভুললে চলবে না এবং তার উপর আমাদের আস্থা রাখতে হবে, এবং আমাকে নিজের মনকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হব, তার আঁচল ছাড়ব না। এই টুকু আমি মনে করি যে এইটুকু প্রধান বক্তব্য আমাদের, যে আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হওয়া এবং তাকে না ছাড়া আমাদের সকল কাজে, আমাদের সকল কর্মে, আমাদের সকল চিন্তায় চেতনায় যেন আল্লাহ তাআলাকে আমরা সামনে রাখি, তার সন্তুষ্টিকে সামনে রাখি, আর সেই জন্য সেটি করবার শক্তি যেন আমরা পাই, সেটুকু যেন আমরা পথ না হারাই। সেজন্য খেলাফতকে, খলিফাকে সামনে রাখতে হবে, তার সকল ডিরেকশনসগুলো যদি আমরা পালন করি, মানি, তাহলে আমাদের ভিতরে সেই শক্তিটা থাকবে। আর যদি সেটিকে না মানি, আমরা এর বাইরে গিয়ে কিছু করার নিজে নিজে চেষ্টা করি, তাহলে সেই শক্তি আমরা অর্জন করব না, সেই শক্তি থেকে আমরা বঞ্চিত হব, এবং আমাদের বাইরে যারা মুসলমান ভাইয়েরা আছেন তারা চেষ্টা করছেন। একজন পীর সাহেব বলেছেন তার শিষ্যকে যে তুমি এত হাজার বার এই জিকির করো তাহলে আল্লাহকে পাবে, আল্লাহর সাথে যোগ হবে। আরেকজন পীর সাহেব বলছেন তুমি এই তসবি তোমাকে দিলাম এত লক্ষ বার যদি তুমি পড়ো তাহলে তোমার সাথে আল্লাহ তালার সংযুক্ত হবে। কত কঠিন পথ তারা দিচ্ছে, কিন্তু তারপরেও আল্লাহ তালার সাথে সংযুক্ত হচ্ছে তেমন লোকের কথা আমরা শুনি না। আমি বলছি না যে জিকির করলে আল্লাহ তালার সাথে সংযুক্ত হওয়া যাবে না, এটা আমি বলছি না, এটি আল্লাহ তালার বিষয়, আল্লাহ তালা কাকে অনুগ্রহ করবেন সেটি আল্লাহর বিষয়। কিন্তু আমাদের কাছে একটা সুনির্দিষ্ট পথ আছে, একটি ব্যবস্থা আছে, আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে বাস্তব উদাহরণ আছে। যদি আমরা সেইটাকে সঠিকভাবে মূল্যায়ন না করি এবং সেটিকে গ্রহণ না করি, প্রমাণ থাকা সত্ত্বেও, আস্থা থাকা সত্ত্বেও, তারপরেও যদি আমরা সেটিকে অ্যাভেল না করি, তাহলে আমাদের দুর্ভাগ্য হবে আমরা যদি সেটি না করতে পারি। আশা করি জামাতের বন্ধুরা এদিকে মনোযোগ দেবেন যে আল্লাহ তাআলার সাথে আমাদের প্রথম সংযোগ করতে হবে, তার সাথে সংযুক্ত থাকতে হবে, আমার দোয়া কবুল হতে হবে, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে হবে এবং আমাকে দোয়া করতে হবে, এবং আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে, তিনি দোয়া কবুল করবেন। আমরা যদি খলিফার সব কথাগুলো মানি, তার নির্দেশনা আমরা অনুসরণ করি, অবশ্যই আল্লাহ তাআলাও আমাদের সাথে রাজি হবেন, কেননা খলিফার দোয়া কবুল হয়। সারা পৃথিবীর সব আহমদিরা খলিফার জন্য দোয়া করেন, সুতরাং তার দোয়ার শক্তি অনেক। যেখানে প্রায় 20 কোটি লোক খলিফার জন্য দোয়া করেন, আর সেই খলিফার দোয়া যখন আমাদের জন্য জারি হয় তখন সেই দোয়াটার শক্তি অনেক। সুতরাং আমরা সেই দোয়ার উপর ভরসা রাখতে পারি ইনশাআল্লাহ। আশা করি আমরা এদিকে মনোযোগী হব। এখন বাংলাদেশ জামাতের দু একটি তথ্য চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বাংলাদেশের জামাতের সংখ্যা কত অনেকে হয়তো সঠিকভাবে জানেন না। অফিসিয়ালি আমাদের জামাত প্রতিষ্ঠিত হয়েছে 120টি জায়গায়। বাংলাদেশে আমাদের আহমদিয়া মুসলিম জামাত জামাত হিসাবে প্রতিষ্ঠিত 120টি জায়গায়, কিন্তু এছাড়াও আমাদের প্রায় 450টি এরকম জায়গা আছে যেখানে আহমদিরা বসবাস করে, হালকা বলা যায় পকেটস, অল্প কিছু কয়েকজন আহমদি থাকে, সেখানে নামাজের হয়তো ব্যবস্থা আছে কোথাও কোথাও কারো বাড়িঘরে, সেরকম 450টি প্রায় বাংলাদেশের প্রায় সব জায়গায়। আমরা এ পর্যন্ত 140টি মসজিদ বিভিন্ন জামাতে প্রতিষ্ঠিত হয়েছে। কেউ বলতে পারে যে 120টি জামাত 140টি মসজিদ কিভাবে হয়, প্রতি জামাতে একটি মসজিদ তা নয়, কোন কোন জামাতে কয়েকটি মসজিদ আছে, হালকার মসজিদ আছে, তো হালকার মসজিদ ইত্যাদি মিলে আছে। এছাড়াও নামাজ সেন্টার অনেক আছে, মানে অনেকের বাড়িতে নামাজের ব্যবস্থা আছে, জুমার নামাজের ব্যবস্থা আছে, তো সেটা করা হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, এখন লক্ষ্য হচ্ছে প্রতিটি জেলা এবং উপজেলায় আমাদের মসজিদগুলো তাড়াতাড়ি তৈরি করা, জেলায় যেখানে জামাত আছে সেখানে তাড়াতাড়ি স্থান কিনে মসজিদ প্রতিষ্ঠা করা, জেলা শহরগুলোতে যেন আমাদের মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যায়, বিভাগীয় পর্যায়ে যেন মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যায়। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত 70 জন ওয়াকফে জিন্দেগি আছেন, মুরব্বী এবং মুয়াল্লিমিন মিলে, মুরব্বী এবং মুয়াল্লিমিন মিলে 70 জন ওয়াকফে জিন্দেগি আছেন। আপনারা সংখ্যা থেকেই একটু যাচাই করে নিতে পারেন, 120টি জামাত, 450টি জায়গায় আহমদিরা আছে, মাত্র 70 জন মুবাল্লিগ এবং মুয়াল্লিম আছে। আমাদের কাছে অনেকেই মুয়াল্লিম চান, বিশেষ করে গ্রামীণ জামাতগুলো খুবই অসহায়ভাবে আমাদের কাছে মুয়াল্লিমের জন্য আবেদন করেন, তাদের অনেককেই আমরা মুয়াল্লিম দিতে পারি না, কেননা 120টি জামাত যদি একজন করে মোয়াল্লিম দিতে হয় তাহলে 120 জন লাগবে, কিন্তু আমাদের কাছে আছে 70 জন। তো সুতরাং এখন কেউ কেউ এটা বলেন যে আমরা কিভাবে জামাত চালাবো, আমাদের নামাজ কে পড়াবে, আমাদের বাচ্চাদেরকে কে তালিম তরবিয়ত দিবে, এটি সত্যি একটি কথা। কিন্তু আপনারা আমাদের ইতিহাস লক্ষ্য করেন, প্রথম জামানার থেকে এখন পর্যন্ত কয়জন আমাদের মুয়াল্লিম ছিলেন, কয়জন আমাদের মুবাল্লিগ ছিলেন, জামাত কিভাবে বিস্তৃত হয়েছে, মুয়াল্লিমদের দ্বারা, মুবাল্লিগদের দ্বারা, যারা আহমদী হয়েছিলেন তারা প্রত্যেকেই মুবাল্লিগ হয়েছিলেন, প্রত্যেকেই মুয়াল্লিম ছিলেন, যারা প্রথম যুগের আহমদী ছিলেন তারা কত স্যাক্রিফাইস করেছেন। একটি বাচ্চা কোনো জায়গায় আছে, তাকে পড়াতে হবে, একজন স্যাক্রিফাইস করেছেন, গিয়েছেন তার বাসায়, তার বাচ্চাকে পড়িয়েছেন। এভাবে অনেকেই নিজেরা পড়াশোনাও করেছেন। আমি একজন মহিলার কথা জানি, একটি জামাতে তিনি ছিলেন, লেখাপড়া জানতেন না, আহমদী হওয়ার কারণে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, আহমদী হওয়ার কারণে এত বিরোধিতা হয়েছে যে গ্রামবাসী তাকে মেরে মৃত মনে করে আখ খেতে ফেলে গিয়েছিল, পাট খেতে ফেলে গিয়েছিল। অন্য আহমদীরা খবর পেয়ে তাকে উদ্ধার করেছে, সেখান থেকে এনেছে, দেখেছে যে সে জীবিত আছে, একদমই লেখাপড়া জানত না। সেই মহিলা এমন একটি জামাতের সদস্য ছিল যেখানে কেউ লেখাপড়া জানত না। তিনি অনুভব করলেন যে এই বাচ্চাদেরকে, নতুন বাচ্চারা যে জন্ম হচ্ছে তাদেরকে আহমদিয়া শিখাবে কে, কোরআন শিখাবে কে, তাদেরকে কোরআন শিখানো দরকার। তখন তিনি কোরআন শিখলেন আরেকজনের কাছে গিয়ে, তখন তিনি বাংলা শিখলেন আরেকজনের কাছে গিয়ে, এবং তিনি বাচ্চাদেরকে আহমদি পত্রিকা পড়ে পড়ে আহমদিয়াতের শিক্ষা দিতেন, সেটা জামাত হিসেবে তৈরি হয়ে গেল। সেখানে এখন মসজিদ আছে, নামাজ পড়ার জন্য একটি 10-11 বছরের 12 বছরের ছেলেকে তিনি নামাজ পড়া শিখালেন, তুমি নামাজ পড়াবে, কেননা আমাদের মুবাল্লিগ ছিল না, আমাদের মুয়াল্লিম ছিল না, আমরা ওখানে মানুষ পাঠাতে পারিনি এই জামাতকে ডিগ্রহণ করার জন্য। কিন্তু সেই মহিলা এতটুকু কাজ করেছেন, একটি জামাতকে ধ্বংস হতে দেননি, সেটিকে তৈরি করেছেন, স্যাক্রিফাইস করেছেন। তার রুহের জন্য আপনারা মাগফিরাত কামনা করেন। তিনি ইন্তেকাল করেছেন কয়েক বছর আগে, তাকে আমি দেখেছি। অথচ আমরা সেই আদর্শটা পুরাপুরি, যদি আমরা শুধু তার আদর্শ অনুসরণ করি তাহলে আমাদের মুবাল্লিগের আর বেশি দরকার নাই, মুয়াল্লিমের বেশি দরকার নাই, আমরা নিজেদের কিছু কিছু পরিশ্রম করা দরকার, একটি টার্গেট নেওয়া দরকার যে আমিও কিছু কাজ করি, আমিও জামাতের জন্য কিছুটা সময় দিই 1 ঘন্টা। আমরা প্রায় সবাই এখন কোরআন জানি, পড়তে পারি, আমরা দুটো বাচ্চাকে পড়াতে পারি। গ্রামীণ জামাতগুলোতে আমরা মক্তব শিক্ষিকা রেখেছি, মক্তবে পড়ানোর জন্য, বাচ্চাদের পড়ানোর জন্য কিছু শিক্ষিকাকে আমরা কিছু অ্যালাউন্স দেই, তাদের যাতায়াত ভাতা শুধু, তিনি যে একটু দূর থেকে যাবেন, গিয়ে মসজিদে গিয়ে বাচ্চাদের পড়াবেন বা কোনো বাড়িতে কয়েকজন বাচ্চাকে পড়াবেন, সেজন্য সাপোর্ট হিসাবে আমরা মক্তব শিক্ষিকা নিয়োগ করেছি এবং তাদেরকে কিছু সাপোর্ট দিয়ে থাকি। এইটা কিছু কাজ দিচ্ছে, কিন্তু ফর্মালভাবে জামাতিভাবে এটি হওয়ার সত্ত্বেও ব্যক্তি পর্যায়েও এটা করা যেতে পারে, স্থানীয় জামাতের পর্যায়েও এটা করা যেতে পারে। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা নিজেরা নিজেদের জামাতের ছেলেমেয়েদের ব্যাপারে চিন্তিত হন, কেন্দ্রের সামর্থ্যের বিষয়টি আপনি বিবেচনায় নেন এবং চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, আমার জামাতের ছেলেমেয়েদেরকে শিক্ষার ব্যাপারে আমরাই চেষ্টা করে দেখি, কেন্দ্রের সীমাবদ্ধতা আমরা অনুভব করি। আপনারা হয়তো শুনেছেন যে জামিয়া আহমদিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে 7 বছর, আমাদের প্রথম ব্যাচ মুবাল্লিগ কোর্স, সাহেব কোর্স, যেটি 7 বছরের কোর্স, সেটি সাত বছরের কোর্স থেকে প্রথম ব্যাচ মুরব্বী বের হয়েছে এবং তারা ফিল্ডে পোস্টিং করা আছে, কয়েকজন জামিয়াতেই পোস্টিং হয়েছে, কয়েকজন বাইরে ফিল্ডে আছেন। আমাদের দ্বিতীয় ব্যাচ ইনশাল্লাহ বের হবে, অন্যান্য ইন্টারন্যাশনাল জামিয়ার সাথে আমরা এক পার্ট আছি, আমাদের মান অন্যান্য ইন্টারন্যাশনাল যে 14টা জামিয়া হুজুর প্রতিষ্ঠা করেছেন তার সাথেই আমরা আছি। আমরা আমাদের এই জামিয়ার ইন্টারন্যাশনাল জামিয়ার নিয়ম অনুযায়ী এর পরীক্ষা হয়েছে এবং কাদিয়ান থেকে প্রশ্ন এসছে, খাতা সেখানে কাটা হয়েছে, বিবেচনা সেখান থেকে হয়েছে এবং আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে সেই জামিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়মিত মুরব্বী হিসাবে এখন পোস্টিং করছেন। এবছরও ইনশাল্লাহ আমাদের আরও 8 জনের মতো জামিয়ার কোর্স থেকে বের হবে। এছাড়া আমাদের একটি মোয়াল্লিম কোর্স চলছে হুজুরের অনুমতিক্রমে। মোয়াল্লিম কোর্স হচ্ছে 4 বছরের কোর্স, হুজুর এটাকে 4 বছরের কোর্স করেছেন এবং অনেক পড়াশোনা সেখানে করতে হয় তাদের। তো এটা নিয়মিত কোর্স 4 বছরের, তার 2 বছর পার হচ্ছে, আরও 2 বছর বাকি আছে। এছাড়া আমরা একটি হিফজুল কোরআন ক্লাস চালু করেছি যেখানে 8 জন ছাত্র আছে। হিফজুল কোরআন ক্লাস অর্থাৎ হাফেজ তৈরি করার আমাদের ক্লাস হচ্ছে। তো সেখানেও আমরা মোটামুটি প্রোগ্রেস ভালো, তাদের ছেলেরা পড়াশোনা করছে যতটুকু সম্ভব। আমরা এখন এখানেই রেখেছি এই কোর্সকে এবং এখানে তারা প্রায় কেউ কেউ 8-10 পাড়া পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। এখন একটু দ্রুততরভাবে আগাবে আশা করছি। বাংলাদেশ জামাতে এই সেন্ট্রাল জলসা ছাড়াও জলসার যে বরকত সেটি অনেকে পেতে চান, যেমন আমরা এখানে অনেকেই আসতে পারেন না কিন্তু তারাও জলসার বরকত থেকে বঞ্চিত হতে চান না, সেই জন্য আমরা রিজিওনাল পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে বেশ কিছু জলসার অনুমতি দিয়ে থাকি এবং ব্যবস্থাপনায় আমরা অংশ নিয়ে থাকি। এটির অনেক বহুবিধ উপকারিতা রয়েছে, অনেকে এখানে যেতে চান। বিশেষ করে আমাদের জামাতের ছেলেমেয়েদের যে ইন্টার জামাত বিয়ে শাদী হয়, তো অনেক মেয়েকে তার বাপের বাড়ি যেতে দেওয়া হয় না, হয়তো দায়িত্বের কারণেও যেতে পারেন না, কিন্তু জলসা যদি হয় তার গ্রামের বাড়িতে, গ্রামের জামাতে, তখন সে একটা উসিলা পায়। সে তখন বলে আমার গ্রামের বাড়িতে কোড্ডায় বা অমুক গ্রামে জলসা হচ্ছে, আমাকে যেতেই হবে, সেখানে আমার মেহমান মুসলিমদের মেহমানদের খেদমত করতে হবে, তাদের রান্নাবান্না করতে হবে, এইসব কারণে তখন শ্বশুর বাড়ি থেকে তাকে যেতেও দেওয়া হয়। তো এটা একটি সাইড উপকারিতা বললাম, যে মেয়েরা বাপের বাড়ি যাওয়ার একটা সুযোগ পায়। তো এই জলসাগুলো অনেক উপকারিতা আছে। গ্রামে আমাদের যে সুবিধা আছে, যেসব প্রায় সব গ্রামেই আমরা গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক আছে, প্রতিবেশীদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, বিরোধ থাকে না, এবং সেখানে মাইক লাগিয়ে জলসা করা যায়, প্রতিবেশীরা শুনতে পায়, তারা আসে বসে। সুতরাং যে কজন আহমদি থাকে তার 2-3 গুণ মানুষের কাছে জলসার দাওয়াত, ইসলামের দাওয়াত, আহমদিয়াতের দাওয়াত পৌঁছে যায়। তারা আসেন, প্রশ্ন করেন, উত্তর পান। তো তবলিগের মৌকাটা অনেক বেশি হয়ে যায় গ্রামীণ জলসাগুলোতে। তো সেটি লক্ষ্য করে আমরা এই জলসাগুলো করার অনুমতি দিই এবং এটি করা হয়ে থাকে। এবছরও বেশ কয়েকটি জলসা হবে, আপনারা হয়তো শিডিউল পেয়েছেন, আরও অনেকের কাছ থেকে আবেদন আছে, সেই জলসাগুলো আমরা করার চেষ্টা করব। সেই সব জলসাগুলোতে আপনারা যদি শরিক হন, বন্ধু বান্ধবদের নিয়ে যান তাহলে ভালো হয়। আপনারা শুনেছেন এবং আমরা কয়েক বছর আগের থেকে আবেদন করে আসছি আপনাদের কাছে যে আমরা জামাতের জন্য বড় একটি জমি কেনার চেষ্টায় ছিলাম। হুজুরের অনুমতি ছিল, হুজুর আমাদেরকে অনুমতি দিয়েছিলেন পঞ্চগড়ের আহমদনগরে একটি বড় একখণ্ড জমি কেনার। সেই কাজটি চাঁদার স্লো প্রোগ্রেসের কারণে, অর্থাৎ ধীরে ধীরে চাঁদা আসার কারণে কার্যক্রম কিছুটা স্লথ ছিল, আল্লাহ ফজলে এটি এখন অনেক দ্রুতগতি পেয়েছে, অনেকটুকু জমি কেনা হয়ে গেছে, আরও কিছু জমি কেনা প্রক্রিয়াধীন আছে। আমরা আপনাদের উন্মুক্ত হৃদয়ে আশা করব সব জামাতে সব সদস্যদের কাছে, বিশেষ করে যাদের সামর্থ্য আছে তারা খোলা হৃদয়ে, খোলা মনে, হাত খুলে তারা আমাদের এই ফান্ডে চাঁদা দিন, যাতে করে আমাদের বাকি কাজটুকু শেষ করতে পারি। যদি আমরা বাকি কাজ আগামী 1 মাসের মধ্যে শেষ করতে পারি, তাহলে আমাদের কারকুনদের ইচ্ছা, বেশিরভাগ কর্মীদের ইচ্ছা, যে আপনাদেরকে সেই খোলা জায়গায়, খুব সুন্দর একটি জায়গায় আগামী বছর যাতে জলসা করতে পারি, নিয়ে যেতে পারি, তার উদ্যোগ নেওয়া হবে। তো আমার ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস যে সেখানে যদি আমরা জলসা করতে পারি আপনাদের খুব ভালো লাগবে, সবারই খুব ভালো লাগবে। একটা আহমদী গ্রাম, তার মাঝখানে দুই পাশে আহমদী গ্রাম, মধ্যেখানে একটি বড় ফিল্ড, সেখানে যদি জলসা হয় সেটির রৌনক আলাদা হবে। তো দ্রুত যাতে আমরা সেই কাজটি করতে পারি, প্রত্যেক জামাতের সদররা এখানে আছেন, প্রেসিডেন্টরা আছেন, আমিররা আছেন, তারা নিজ নিজ জামাতে যান, দেখুন যে আপনারা কত ওয়াদা করেছিলেন, কত দেওয়ার কথা ছিল, কত দিতে পেরেছেন, অথবা আপনাদের বন্ধুদের কাছে, ভাইদের কাছে আবার অনুরোধ জানান যে আরো বেশি করে এই খাতে চাঁদা দিন, যাতে করে আমাদের এই কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারি। আমাদের খুব আশা, খুব চেষ্টা এবং আন্তরিকতা থাকবে আগামী বছর জলসা সেখানে করবার জন্য। তো সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। শতবর্ষের আমাদের বেশ কয়েকটি প্রজেক্ট ছিল, তার মধ্যে ছিল পাঁচটি মসজিদ তৈরি করা এবং পাকা মসজিদ, এবং একটি স্মারক মসজিদ তৈরি করা, শতবর্ষের স্মারক মসজিদ। শতবর্ষের স্মারক মসজিদ তৈরি প্রায় সম্পন্ন হয়েছে। একটি 100 বছর পুরানো জামাত প্রোরা, যেটাকে কোড্ডা বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সন্নিকটে, সেখানে একটি পাকা মসজিদ ছিল, ছোট হয়ে গেছিল। তো তারা বড় জমি দিয়েছে, তারা আরো কিছু টার্গেট পূর্ণ করেছে, করে তাদের যোগ্যতা প্রমাণ করেছে। টার্গেটগুলো বলি, যে তারা তাদের কাছে টার্গেট দেওয়া হয়েছিল যে 50 ভাগের বেশি ওসিয়তকারী হতে হবে, তারা সেটি পূর্ণ করেছে। চাঁদাদাতা বাড়াতে হবে, তারা সেটা পূর্ণ করেছে। বড় জমি কিনে জলসা করার জন্য জলসাগা তৈরি করতে হবে, তারা সেটা পূর্ণ করেছে। এই সবগুলো পূর্ণ করার কারণে তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে শতবর্ষের স্মারক মসজিদ করবার জন্য, এবং তারা সেটি প্রায় সম্পন্ন করে এনেছে। আগামী 14 মার্চ সেই স্মারক মসজিদের উদ্বোধন হবে বলে আমরা আশা করছি। সেখানে সেদিন একটি ছোট্ট জলসাও হবে, আপনাদের আমন্ত্রণ রইল। এছাড়া আরো দুটো মসজিদ আমরা সম্পন্ন করেছি, গাইবান্ধা এবং উথলি। গাইবান্ধা এবং উথলিতে দুটো স্মারক, দুটো মসজিদ, পাকা মসজিদ নির্মিত হয়েছে। আরো একটি মসজিদ এখন ইনশাআল্লাহ যশোরে তৈরি হওয়ার শুরু হবে, তারপরে আরো একটি মসজিদ আমরা শালশিরিতে তৈরি করব বলে আশা করছি। তো এটি আমাদেরকে শেষ করতে হবে এই বছরের ডিসেম্বরের মধ্যে, এই মসজিদগুলো শেষ করতে হবে। আমরা শতবর্ষের জন্য একটি স্মরণিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলাম, বিভিন্ন কারণে এটা পিছাচ্ছে, কেননা আমাদেরকে আরো অনেক তথ্য এখানে সন্নিবেশ করতে চেষ্টা করছি। আমাদের যে টিম আছে তারা চেষ্টা করছে যে মসজিদগুলো উদ্বোধন হচ্ছে সেগুলো ছবিও এটার মধ্যে সংযুক্ত করার জন্য। কিছু ইতিহাসের উপাদান এখনো আমরা হাতে পাইনি, সেই ইতিহাসের উপাদানগুলোকে সেখানে সংরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে এই স্মরণিকাটি শতবর্ষ পরে যদি কেউ দেখে তাহলে শতবর্ষ আগে আমাদের এখানে কত আহমদী ছিল, কেমন ছিল, কোথায় কি হয়েছিল, সব তথ্য যেন একটি বইয়ের মধ্যে পাওয়া যায়, এই কার্যক্রম আমাদের চলছে। এছাড়া জামাতের অন্যান্য নিয়মিত কার্যক্রম চলছে, অনেকগুলো সিরাতুন্নবী জলসা করার জন্য আমরা বলে থাকি। প্রত্যেক জামাতকে আমাদের একটি সাধারণ নির্দেশিকা দেওয়া আছে যে আপনারা বেশি করে সিরাতুন্নবীর জলসা করেন, রসুল্লাহর জীবনী আলোচনা করেন। রসুল্লাহর জীবনী আমাদের আঙ্গিকে যখন আলোচনা হয় তখন লোকেরা এটার মধ্যে একটি ভিন্ন আলো দেখতে পায়, একটি আধ্যাত্মিকতার যে পয়েন্ট থেকে আমরা কথা বলি অন্যরা সেভাবে বলে না, তারা আবেগের কথা বলে, গল্প বলে, কিস্সা কাহিনী বলে, আমরা যুক্তি বলি, রসুলের সত্যিকার আদর্শ বলি, এবং সেটি কিভাবে অনুসরণ করা যায় এবং অনুসরণ করে যে আমরা তা থেকে উপকৃত হয়েছি সেটি বলি, যার ফলে আমাদের কথাগুলো মানুষের কাছে অনেক হৃদয়গ্রাহী হয় এবং তারা আমাদের সম্পর্কে জানতে চায়। এটি ইনডাইরেক্টলি আমাদের তবলিগের একটি সুন্দর পন্থা এবং ব্যবস্থা। সেই জন্য প্রত্যেক জামাত পারলে প্রতি মাসে একটি সিরাতুন্নবীর জলসা করেন। আমাদের সেক্রেটারি তবলিগ সাহেব, যিনি বর্তমানে ঢাকার আমিরও, আমাদের সাবেক নেশনামি সাহেব, তিনি উৎসাহ দেন যে সিরাতুন্নবীর জলসার মাধ্যমে মানুষ আমাদের বিষয়ে অনেক বেশি জানছে এবং জানার চেষ্টা করছে, এর ফলে আমরা অনেক বেশি মানুষকে ইসলামের এবং আহমদিয়াতের কথাগুলো সুন্দরভাবে বোঝানোর সুযোগ পাচ্ছি। তো বেশি করে সিরাতুন্নবীর জলসা প্রত্যেক জামাতে অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের কাছে আবেদন রাখছি এবং দোয়া করছি। এখন আমি গত বছর হুজুর আল্লাহ তাআলা বিন আসরুল আজিজ আমাদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন এই জলসার সমাপনী দিনে, সেটি থেকে পড়ে শোনাচ্ছি। সেটি এখনো পূর্ণ হয়নি। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা তার কথাগুলো, তার আশাগুলো, আকাঙ্ক্ষাগুলো অনুযায়ী পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারিনি, সুতরাং এটি এখনো অপূর্ণ রয়ে গেছে। তা এখনো আপনাদের সামনে আবার বলার প্রয়োজন রয়েছে, এটা মনে করে আমি আবার সেই কথাগুলো, তার কথাগুলো আবার বলছি, যাতে করে আমরা আমাদের হৃদয়ঙ্গম করতে পারি এবং আমরা আমাদের দায়িত্ব বুঝতে পারি এবং আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য হৃদয়ে সাহস সঞ্চয় করতে পারি। সেই জন্য আবার আমি তারই খুতবাটি করে দিচ্ছি। আমি আশা করি এটি আমার বা এর মাধ্যমে আমার বক্তব্য আমি শেষ করব। 10ই ফেব্রুয়ারি 2013 সালে আমরা তার খুতবা এখানে সরাসরি শুনেছিলাম। আজকে 9ই ফেব্রুয়ারি, ঠিক এক বছর, ঠিক এক বছরের মাথায় আমরা আবার তার খুতবাটা শুনব, যেটি মধ্যে যা কিছু অপূর্ণ আছে আপনারা শোনার পরে বুঝবেন যে আমরা অনেক কিছুই পূর্ণ করতে পারিনি, অনেক আশা এবং আকাঙ্ক্ষা তার অপূর্ণ রয়েছে আমাদের জন্য, আমাদের প্রতি তিনি যেটা আশা রাখেন সেটিকে আমরা এখন কতটুকু করেছি কতটুকু করিনি সেটুকু অনুভব করে আপনারা নিজেদের অন্তরে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের আহমদীদেরকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে বাংলাদেশে আহমদিয়াতের দ্বিতীয় শতাব্দীতে প্রবেশ করার সৌভাগ্য দিয়েছেন। আহমদিয়াতের চারাগাছ যদিও হজরত মসীহ মাউদ আলাইহিস সালামের জীবদ্দশাতেই এখানে রোপিত হয়েছিল, কিন্তু হজরত মসীহ মাউদ আলাইহিস সালামের সৌভাগ্যবান সাহাবীদের বিচ্ছিন্ন অবস্থায় দূরে দূরে বসবাস করার কারণে তখন আনুষ্ঠানিকভাবে জামাত প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। কিন্তু তৎকালীন পূর্ব বাংলায় তথা বাংলাদেশে যেহেতু হজরত মসীহ মাউদ আলাইহিস সালামের জীবদ্দশাতেই আহমদিয়াতের শুভ সূচনা হয়েছিল এবং সেখানকার দুইজন বুজুর্গ ব্যক্তিত্ব হজরত আহমদ কবির নূর মোহাম্মদ সাহেব এবং মৌলভী রইসুদ্দিন খান সাহেব হজরত মসীহ মাউদ আলাইহিস সালামকে সচক্ষে দর্শনের সৌভাগ্য লাভ করেছিলেন, তাই এই দুই বুজুর্গ ব্যক্তিত্ব বাংলাদেশের আহমদিয়াতের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। নিশ্চয়ই সেই দুই বুজুর্গের প্রচেষ্টা আর তার দোয়ার কারণেই সেখানে ধীরে ধীরে জামাত গড়ে ওঠে এবং প্রথম খিলাফতের যুগে জামাতের সদস্য সংখ্যা 500 ছড়িয়ে যায়। 1913 সনে মাওলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ প্রতিষ্ঠা করেন এবং আনুষ্ঠানিকভাবে সেখানে জামাত প্রতিষ্ঠিত হয়। নিয়মতান্ত্রিক জামাতের ব্যবস্থাপনা সেখানে রূপ লাভ করে। অতএব বাংলাদেশের প্রত্যেক আহমদিকে মনে রাখতে হবে, জামাতের ব্যবস্থাপনা প্রতিষ্ঠার দিক থেকে যদিও আপনারা এবছর দ্বিতীয় শতাব্দীতে প্রবেশ করেছেন, কিন্তু এই ভূখণ্ডে হজরত মসীহ মাউদ আলাইহিস সালামের বাণী পৌঁছানোর দিক থেকে এবং সেখানকার দুজন বুজুর্গ ব্যক্তিত্বের হজরত মসীহ মাউদ আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বয়াত করার আঙ্গিকে এই নূতন শতাব্দী কিন্তু কয়েক বছর আগেই শুরু হয়ে গেছে। যাই হোক, নূতন শতাব্দী কয়েক বছর আগেই অর্থাৎ 1908 সালে আগেই এখানে দুইজন সাহাবি বয়াত করেছিলেন, সেটির কথাই বলা হচ্ছে। যাই হোক, ঐতিহাসিক ঘটনাবলী খোলাসা করে বর্ণনা করা আমি আবশ্যক বলে মনে করেছি, যেন আগামী প্রজন্ম এইসব বুজুর্গকে স্মরণ রাখে যারা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আমি একটু আগেই দুজন ব্যক্তিত্বের উল্লেখ করেছি এবং একজন মহিলাও এর মধ্যে ছিলেন। এরা 10 বছরের মধ্যে নিজেদের সংখ্যা 500 করে ফেলেছিলেন। 1913 সনে এই সংখ্যা 500 ছিল, অর্থাৎ এই তিন ব্যক্তিত্বের প্রত্যেকে প্রতি বছর গড়ে 17 জন মানুষকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিকের জামাতে অন্তর্ভুক্ত করেছিলেন। গড়ে 17 জন প্রতি বছর এনারা এক একজনকে আহমদি করেছিলেন। তাকওয়ার এই যে মানদণ্ড, তাকওয়ার এই মানদণ্ড আর এই প্রচেষ্টা যদি কেবল 500 মানুষের মাঝেও থাকত, তাহলে আপনাদের সংখ্যা আজ লক্ষে লক্ষে উপনীত হওয়ার কথা। আমাদের মধ্যে যদি 500 জনের ভিতরে তাদের এই প্রথম যুগের 3 জন ব্যক্তির মতো উদ্যম তাকওয়া থাকত, তাহলে আজকে আমাদের জামাতের মাধ্যমে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত প্রেমিকের সংখ্যা লক্ষে লক্ষে উপনীত হতে পারত। হুজুর খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে হিসাব করে দেখিয়েছেন যে আমাদের মান আমরা তাদের পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে কত পিছিয়ে আছি, আমাদেরকে আরো কতদূর যেতে হবে নিজেদের আধ্যাত্মিকতার মানকে উন্নীত এবং তাকওয়ার মানকে উন্নীত করার ক্ষেত্রে জন্য। অথচ আপনারা এখন হাজারের কোঠাতেই আছেন, হাজার হাজারের কোঠাতেই আছেন, লক্ষ লক্ষের কোঠাতে যাননি। এ কারণেই আপনাদের বিরুদ্ধবাদীরা উদ্যত দেখিয়ে আপনাদেরকে আক্রমণ করার সাহস পাচ্ছে। অতএব এই শতবার্ষিকী অনুষ্ঠান কেবল আনন্দ উৎসবের অনুষ্ঠান যেন না হয়, বরং এই অনুষ্ঠান যেন আপনাদের আত্মবিশ্লেষণ করার কারণ হয়। আমরা যেন যাচাই করে দেখি গত 100 বছরে আমরা কি অর্জন করেছি। গত শতাব্দীতে এমন অনেক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং বিগত কয়েক বছরেও কোন কোন অঞ্চলে এমন অনেক সুযোগ এসেছে যখন এই সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি করার সুযোগ ছিল। আমি কল্পনাপ্রসূত কোনো কথা বলছি না, বরং আপনাদেরই প্রেরিত বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে বলছি। এখনো সময় আছে, আমাদেরকে ভালোভাবে মূল্যায়ন করতে হবে। আমাদের লক্ষ্য হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে ইসলামের পুনর্জীবনের জন্য, পুনর্জীবনের লক্ষ্যে আগত মহাপুরুষের সাহায্যকারী হিসাবে ইসলামের আকর্ষণীয় ও চমৎকার শিক্ষাকে এর সকল সৌন্দর্য সহ পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়া এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্য হল বর্তমানে তথাকথিত আলেম উলামা ও সন্ত্রাসী দলগুলো ইসলামের যে সুন্দর ও সাবলীল শিক্ষাকে বিকৃত করার অপচেষ্টায় ইসলাম ও মুসলমানদেরকে পৃথিবীতে দুর্নাম করে রেখেছে, সেই শিক্ষাকে এর প্রকৃত সৌন্দর্য সহ জগতের সামনে উপস্থাপন করা। সেই লক্ষ্য হল সরল মানা জনসাধারণকে আলেম উলামারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে যেসব ভুল পথে পরিচালিত করছে সেসব ভুল পথ থেকে জনসাধারণকে রক্ষা করা। আমাদের সম্মানিত নেতা ও অভিভাবক মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। কেননা তিনি আল্লাহ তাআলার রহমান গুণের প্রকৃত প্রতিবিম্ব, সেই মহান নবী এর দয়া ও অনুগ্রহের বিস্তৃতি ও বিশালতা সম্পর্কে জগৎবাসীকে অবহিত করতে হবে, জগৎবাসীকে সেই রহমতের ছায়াতলে সমবেত করার চেষ্টা করতে হবে। সেই রহমতুল্লিল আলামিন যিনি আপন পর শত্রু মিত্র সেই রহমতুল্লিল আলামিন যিনি আপন পর শত্রু মিত্র মানুষ পশু নির্বিশেষে সবার জন্য মূর্তিমান দয়া ছিলেন। তার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে আরোপিত অপবাদ ও অভিযোগগুলোর অসারতা প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলার একত্ববাদকে জগতে সাব্যস্ত করতে হবে, তার একত্ববাদের বিষয়ে জগৎবাসীর স্বীকৃতি আদায় করতে হবে। এসব হল আমাদের উদ্দেশ্য, আর এগুলো হল আমাদের কাজ। আজ আহমদিয়া মুসলিম জামাতের স্কন্ধে যে দায়িত্ব অর্পিত হয়েছে এটি কোনো সামান্য বিষয় নয়, এটি বিনা পরিশ্রমে ও বিনা ত্যাগ শিকারে অর্জিত হবার মতো তুচ্ছ উদ্দেশ্য নয়। এই উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে আমাদের নিজেদের কুপ্রবৃত্তিকে বিসর্জন দিতে হবে, সম্পদের ত্যাগ অস্বীকার করতে হবে আর জীবনের ত্যাগ অস্বীকার করতে হবে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে বাংলাদেশের জামাত হচ্ছে সেই জামাত যার মাঝে ত্যাগ, তিতিক্ষা ও কুরবানির এসব উদাহরণ বিদ্যমান আছে। কিন্তু এই উদ্দেশ্যটি এত বিশাল যে কারণে এটি অর্জন করার জন্য অনেক বড় লক্ষ্য স্থির করতে হবে। এসব ত্যাগ তিতিক্ষা পূর্বের তুলনায় আরো অধিক হারে করতে হবে, এমনকি প্রত্যেক আহমদিকে এসবের দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। কেবল তখনই আমরা এই উদ্দেশ্যকে অর্জন করতে পারব বা এসব উদ্দেশ্য সাধনের জন্য নির্ধারিত লক্ষ্যে উপনীত হতে পারব। নিঃসন্দেহে একদিন বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রকৃত প্রেমিকের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপন করবে ইনশাআল্লাহ। কেননা এটি হযরত মসীহ মাউদ আলাইহিস সালামকে প্রদত্ত আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আর এই আহমদিয়া জামাত 125 বছরের ইতিহাসে আল্লাহ তাআলা তার অনেক প্রতিশ্রুতি পূর্ণ করে দেখিয়েছেন। তার পক্ষ থেকে এভাবে প্রতিশ্রুতি পূর্ণ করে হয়ে যাওয়া এবং অব্যাহত ধারায় তা পূর্ণ করতে থাকা আমাদের জন্য এক অমোঘ বাণী। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, কাতাবাল্লাহুল আগলিবান্না ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ তাআলা শিরোধার্য করে রেখেছেন যে আমি এবং আমার রসুলগণই বিজয়ী হব। এই প্রতিশ্রুতির বিষয়ে সন্দিহান হবার কোন কারণ নেই, কোন অবকাশ নেই, এই প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। হ্যাঁ, আমাদের দুশ্চিন্তার কোনো কারণ থেকে থাকলে সেটা হল আমাদের কর্মের দুর্বলতা, যেন আমাদের জীবদ্দশায় এই প্রতিশ্রুতি পূর্ণ হবার পথে বাধা না হয়ে দাঁড়ায়। আমাদের কর্মের দুর্বলতা যেন এই প্রতিশ্রুতি পূর্ণ হবার পথে বাধা না হয়ে দাঁড়ায়, আমাদের জীবদ্দশায় যেন বাধা না হয়ে দাঁড়ায়। তাই প্রত্যেক আহমদীর দায়িত্ব তারা যেন ব্যাকুল হৃদয়ে নিজেদের আত্মবিশ্লেষণ করে। বাংলাদেশকে এবং বিশ্বকে শান্তির নীরে পরিণত করতে চাইলে নাম সর্বস্ব আলে মুলামা যারা ধর্মের নামে রক্তপাত করে যাচ্ছে তাদের কবল থেকে দেশকে উদ্ধার করতে চাইলে প্রত্যেক আহমদিকে পূর্বের তুলনায় আরো বেশি পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হবে। দেশের মানুষকে অবগত করতে হবে এসব আলে মুলামা সাধারণ সরল মানা মানুষকে নিয়ে যা উপস্থাপন করছে তা ইসলাম নয়, বরং ইসলামের নামে সন্ত্রাসবাদ। শান্তিপ্রিয় নাগরিকদের কোন অনুষ্ঠানকে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে পণ্ড করে দেয়া, জলসাগা এবং আনুষাঙ্গিক জিনিসপত্র পুড়িয়ে ছাই করে দেয়া বা লুট করে নিয়ে যাওয়া কোন ধরনের ইসলামী শিক্ষা? আক্ষেপ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য যারা এর সবকিছু নির্বাক দর্শকের মতো চেয়ে দেখেছে। পুলিশ প্রশাসন সশস্ত্র অবস্থায় থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যাই হোক, আমাদের অভিভাবক আমাদের আশ্রয়স্থল হলেন একমাত্র আল্লাহ তাআলা। এসব অন্যায় অনাচার সত্ত্বেও আহমদীদের সাহস ও আত্মবিশ্বাসের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, আর এসব মোল্লাদের সামনে আমরা নতজানু হবার পাত্র নয়। আর সরকারের কাছ থেকেও আমরা কোনো কিছু আশা করি না। আমরা আমাদের অভিভাবকের কাছেই বিনত হই। আর খোদা তালা যখন অত্যাচারীদের সাহায্যকল্পে এগিয়ে আসার সিদ্ধান্ত নেন, তখন সকল জাগতিক শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা জানি রাজনৈতিক উদ্দেশ্য এবং স্বার্থসিদ্ধির কারণে আমাদের যতটা ন্যায় বিচার পাবার কথা ততটা আমরা পাব না। যদিও বাংলাদেশে এখন যেখানে জলসা অনুষ্ঠিত হচ্ছে সেখানে সরকার নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ দায়িত্ব পালনের সৌভাগ্য দিন, কিন্তু যে ঘটনা ঘটে গেছে সময়ের বিবর্তনে সে বিষয়ে ধীরে ধীরে ন্যায় প্রতিষ্ঠার ও সুবিচারের সমস্ত দাবি ভুলিয়ে দেওয়া হবে। অতএব আহমদীরা যদি সত্যি ন্যায় বিচার চান, সেক্ষেত্রে সমস্ত জগতের একচ্ছত্র অধিপতি ও প্রতিপালক প্রভুর কাছে বিনত হন। এসব আলেম উলামার অপকর্মের দরুন আমাদেরকে যে অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছে, আমাদের জলসাগা পুড়িয়ে দেওয়া হয়েছে, এটাই আমাদের একমাত্র কষ্ট নয়। আল্লাহ তাআলার অনুগ্রহে এই সমস্ত অপকর্ম সত্ত্বেও জলসা অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। আমাদের প্রকৃত কষ্ট হল যে এই সব অত্যাচার অনাচার করা হচ্ছে রহমতুল্লিল আলামিনের নাম ভাঙিয়ে, আর জগৎবাসীর সামনে ইসলামকে দুর্নাম করার অপচেষ্টা চালানো হয়েছে। এই অঘটন গোপন রাখা সম্ভব নয়। জগৎবাসী জানে কি ঘটেছে, আর পত্র পত্রিকায় মিডিয়ায়ও তা প্রকাশিত হয়েছে। আহমদীরা সারা বিশ্বে ইসলামের শান্তিপূর্ণ সৌহার্দ্যের শিক্ষা ও প্রেম প্রীতির অমোঘ শিক্ষা প্রচার করার চেষ্টা করে যাচ্ছে, আর এই সব আলেম উলামা ইসলামের পবিত্র রূপকে বিকৃত করার অপচেষ্টা করছে। যাই হোক, এরা কখনোই তাদের এমন ঘৃণ্য অপচেষ্টায় সফলতা লাভ করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা সংখ্যায় অল্প, এবং হে আহমদী বিরোধী চক্র, এখন তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো, কিন্তু মনে রাখবে এই স্বল্প সংখ্যক মানুষ একদিন সংখ্যাগরিষ্ঠে পরিণত হবে এবং তোমাদের যাবতীয় অন্যায় অত্যাচারকে জগৎ থেকে অপসারণ করবে। কিন্তু সেই অন্যায় অত্যাচার দূরীভূত করা কোন ধরনের অন্যায় অত্যাচারের মাধ্যমে হবে না, ভালোবাসার মাধ্যমে হবে। এটি আমার কথা। অতএব আহমদীরা নিশ্চিত থাকুন, সেই তথাকথিত আলেম উলামাদের সৃষ্ট এসব দলের অপকর্ম ইতিপূর্বে কখনো আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে বাধাগ্রস্ত করতে পারেনি, আগামীতেও পারবে না। তাই দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো প্রয়োজন নেই। যদি আপাতত দৃষ্টিতে ধন সম্পদের ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে খোদা তালে ক্ষতি পুষিয়ে দেবেন, কিন্তু আমাদের মহান উদ্দেশ্য লক্ষ্য অর্জনের জন্য যেসব কাজ করণীয় সেগুলোর দিকে মনোযোগী হতে হবে। নিজেদের দায়িত্ববলী সঠিক ও সুচারুরূপে পালন করতে সচেষ্ট হন, আল্লাহ তাআলার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলুন এবং তার দরবারে স্থায়ীভাবে সমর্পিত থাকুন। নিজেদের মাঝে পূর্বের চেয়ে বেশি আত্মিক উন্নতি সাধনের চেষ্টা করুন। নিজেদের মাঝে উচ্চাঙ্গের চারিত্রিক গুণাবলী সৃষ্টি করতে সচেষ্ট হন। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী কোন দল বা গোষ্ঠীর শত্রুতা যেন আমাদেরকে অবিচারে প্রলুব্ধ না করে। আচরণগতভাবে আমাদের মাঝে এমন বাস্তব বিপ্লব যেন সাধিত হয় যার ফলশ্রুতিতে আমাদের কথা ও কাজে যেন কখনো বৈপরীত্য প্রকাশ না পায়। আমরা যেন সর্বদা আল্লাহ তাআলাকে তার প্রাপ্য অধিকার প্রদান করতে পারি এবং একই সাথে আল্লাহ তাআলার সৃষ্টির প্রাপ্য অধিকারও যেন আমরা সুনিশ্চিত করতে পারি। অন্যান্য দেশের আহমদীদের মতো বাংলাদেশের আহমদীদেরও আবশ্যক দায়িত্ব হল তারা যেন সবার আগে স্বদেশবাসীর প্রাপ্য অধিকার আদায় করার চেষ্টা করে, আর এই প্রচেষ্টা একটি গভীর উদ্বেগের সাথে হওয়া বাঞ্ছনীয়। এদের জন্য নিয়মিত দোয়া করুন। নিজের দেশকে চরমপন্থীদের কবল থেকে রক্ষা করার জন্য নরনারী নির্বিশেষে প্রত্যেক আহমদী যেন নিজের ভূমিকা যথাযথভাবে পালন করে। আমি আগেও বলেছি, সরলমনা ও নিরীহ জনগণ নিজেদের সরলতা কিংবা অজ্ঞতার কারণে এসব আলেমদের অনুসরণ করে থাকে, এদেরকে সব আলেম উলামার খপ্পর থেকে রক্ষা করতে হবে। তাই এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য চেষ্টা করুন। এই অজ্ঞতা দূরীভূত করার লক্ষ্যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আবির্ভূত হয়েছিলেন। মুসলমানদের মধ্যে যদি অজ্ঞতা অনুপ্রবেশ নাই করবে তাহলে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের আবির্ভাবের প্রয়োজন কি ছিল? আহমদিয়া মুসলিম জামাতের এই বিরোধিতা হযরত মসীহ মওউদের যুগ থেকেই শুরু হয়েছে, এটি আমাদের জন্য নতুন কোন বিষয় নয়। আর ঐশী জামাতের বিরুদ্ধে এ ধরনের বিরোধিতা হয়েই থাকে, কিন্তু এই কারণে তারা নিজেদের দায়িত্ব পালনে পিছপা হয় না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে এরা কি কখনো কোন সুযোগ হাতছাড়া করেছিল? কিন্তু প্রতিটি কষ্ট পরীক্ষার পর উন্নতি ও সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় কুদরতের প্রকাশকালে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের খিলাফতের যুগের সূচনা যখন হল, তখন আহমদীদের বিরোধীরা কি না করেছে? আহমদীদেরকে নিশ্চিহ্ন করার জন্য এরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। দ্বিতীয় খলিফার যুগে আহমদিয়াতের প্রতিটি ইট খুলে নেওয়ার দাবিদার পরিণামে আমাদের উন্নতির ও সমৃদ্ধির নতুন নতুন পথ উন্মুক্ত করে দিল, আর যার ফলশ্রুতিতে এই জামাত হিন্দুস্তানের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ল। তৃতীয় খলিফার যুগে পাকিস্তানের সংবিধানে মারপেচে আহমদীদেরকে ইসলামের গণ্ডি বহির্ভূত করার চেষ্টা করা হলে আহমদিয়াত বিশ্বে আরো বেশি প্রসার লাভ করে। জগৎ পূজারী সরকার সাংবিধানিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে অথবা আইনের চাহিদা পূরণে আমাদের মুসলমান ঘোষণার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারে ঠিকই, কিন্তু আমাদের মন থেকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস কখনো মুছে ফেলতে পারবে না। অবশেষে চতুর্থ খলিফার যুগে স্বৈর শাসকরা আরো কঠোর আইন নিষেধ আরোপ করার অপচেষ্টা চালায়। হযরত খলিফাতুল মসীহ রাবের হিজরতের ফলশ্রুতিতে আহমদিয়া জামাতের উন্নতি ও সমৃদ্ধির গতি কয়েক গুণ বৃদ্ধি পায়। অন্যান্য অনেক কল্যাণের মাঝে সে যুগে এমটিএ প্রবর্তন হয়, যার ফলশ্রুতিতে আহমদিয়াতের বাণী পৃথিবীর বেশিরভাগ অংশে পৌঁছানো সম্ভব হয়। বর্তমানে বিশ্বের কম অঞ্চলই এমন আছে যেখানে এমটিএ দেখা যায় না। ডিশ অ্যান্টেনার সাইজ বড় করে দেয়া হলে বলা হয় পৃথিবীর সকল প্রান্তেই এই বাণী পৌঁছাচ্ছে। আমাদের পরস্পরকে দেখা, জলসার বক্তৃতাগুলো সরাসরি সম্প্রচার এখন আমাদের জন্য একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ঠিক এই মুহূর্তে শত সহস্র মাইল দূরে অবস্থান করেও আমি বাঙালিদের অর্থাৎ আপনাদেরকে দেখছি আর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। পরস্পরকে দেখা এবং জলসার বক্তৃতাগুলো শোনা এখন আমরা অভ্যস্ত। বর্তমানে আহমদিয়াত পৃথিবীর 202টি দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমটিএতে যে বাংলা অনুষ্ঠান সম্প্রচারিত হয় এ থেকে শুধু বাংলাদেশের ও পশ্চিমবাংলার এবং অন্যান্য দেশের বাঙালি আহমদিরাই উপকৃত হচ্ছে না, বরং অআহমদিরাও এ থেকে উপকৃত হচ্ছে। আজ বাংলাদেশে যদি আহমদিয়াতের বিরোধিতা বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে আল্লাহ তাআলা এর মাধ্যমে এক বড় ধরনের উন্নতির দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। অতএব আপনারাও নব উদ্যমে এই অসাধারণ উন্নতির ভাগিদার হওয়ার চেষ্টা করুন। আমি আগেও বলেছি, বাংলাদেশ সরকার সম্ভবত বড় কোনো স্বার্থে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না, কিন্তু তাদের অন্তরে অন্তত এতটুকু সদ্গুণ অবশ্যই রয়েছে যার ফলে এরা আমাদের প্রতি কিছুটা হলেও সহমর্মিতা রাখে। একইভাবে সুশীল সমাজ এবং গণমাধ্যমগুলো আমাদের জন্য সহানুভূতি রাখে এবং এরা আমাদের জলসায় অংশগ্রহণও করে থাকে, তাই এদিক থেকে আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। অপরদিকে দেশ ও জাতির প্রতি আমাদের ভালোবাসার দায়িত্ব পালন করে তাদেরকে অবগত করা প্রয়োজন। আহমদিয়া জামাতের বিরুদ্ধে পরিচালিত এই বিরোধিতা শুধু জামাত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না। বরং আগামীতে এরাই রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে। খলিফাতুল মসীহের এই ভবিষ্যৎবাণী এক বছর আগে করা এই ভবিষ্যৎবাণী কিভাবে সত্য হয়েছে আপনারা দেখেছেন। আহমদিয়া জামাতের বিরুদ্ধে পরিচালিত এই বিরোধিতা শুধু এই জামাত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, বরং আগামীতে এরাই রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিবে। শুধু তাই নয়, দেশের সার্বভৌমত্ব বজায় রাখার ক্ষেত্রে এরা হুমকি স্বরূপ। অতএব আমরা দেশের প্রতি গভীর ভালোবাসার প্রেরণায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বলছি, এসব উগ্রপন্থীদের কবল থেকে মুক্তি পাবার উদ্দেশ্যে এখনই কার্যকর পরিকল্পনা হাতে নিন। বাকি থাকল আহমদিয়া মুসলিম জামাতের প্রসঙ্গ। এ বিষয়ে আমি আগেই বলে দিয়েছি, আমাদের জন্য প্রতিটি বিরোধিতা সার হিসাবে কাজ করে, আমাদের জন্য প্রতিটি বিরোধিতা সার হিসাবে কাজ করে। প্রত্যেক বিরোধিতার পর আহমদিয়াতের বাগান ফুলে ফলে আরো বেশি সুশোভিত হয়। বিরুদ্ধবাদীরা নিজেদের ধারণায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এসব করেছে, আমাদের জলসা বন্ধ করার জন্য এসব করেছে, আমাদেরকে হতাশ করে দেওয়ার জন্য এসব করেছে, কিন্তু এরা জানে না আমরা মুহাম্মদি মসিহকে মান্য করেছি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা আখারিনদের মাঝে গণ্য করেছেন, সম্মানে ভূষিত করেছেন। আর আউয়ালিন অর্থাৎ পূর্ববর্তীদের যেসব পুরস্কারে ভূষিত করেছিলেন, আমাদেরকেও তাই প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর আউয়ালিনরা যে অবস্থা ও পরিস্থিতির মধ্য দিয়ে অতি দিনাতিপাত করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছিলেন, সেই একই অবস্থা ও পরিস্থিতির মধ্য দিয়ে আমরাও দিনাতিপাত করছি। ধর্মের উদ্দেশ্যে আজ কেবল আহমদিরাই জীবন সম্পদ সময় বিসর্জন দিয়ে যাচ্ছে। ধর্মের উদ্দেশ্যে আজ কেবল আহমদিরাই জীবন সম্পদ ও সময় বিসর্জন দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও বাংলাদেশে এবং পৃথিবীর অন্য কোন দেশ বা অঞ্চলে যতদিন এসব কুরবানি দেওয়ার প্রয়োজন হবে, আহমদিরা তা দিতে থাকবে ইনশাআল্লাহ। অতএব হে বাংলাদেশের আহমদিরা, বিরুদ্ধবাদীদের এসব ঘৃণ্য প্রচেষ্টায় তোমরা ভীত হয়ো না, নিরাশ হয়ো না। বিরোধিতার এই ঝড় বাতাস তোমাদেরকে আরো উচ্চতায় নিয়ে যেতে চায় এবং আল্লাহ তাআলার সান্নিধ্য প্রদানের জন্য নিয়ে যেতে প্রবাহিত হচ্ছে। এই সুযোগকে কাজে লাগাও, পূর্বের চেয়েও আরো বেশি আল্লাহর একত্ববাদকে উপলব্ধি করো, মহাবীর প্রেমে আগের চেয়ে বেশি বিলীন হয়ে যাও, জাগতিক সকল সম্পর্কের ঊর্ধ্বে হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের প্রতি ভালোবাসাকে প্রাধান্য দাও, কেননা এগুলো তোমাদের ইহকাল ও পরকালকে সুন্দর ও সুসজ্জিত করে দিবে। এ যুগে তোমাদের পক্ষ থেকে ত্যাগ তিতিক্ষার যে বিরল উদাহরণ সৃষ্টি হচ্ছে, এগুলো বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। নৈরাশ্যকে নিজেদের ধারে কাছেও ভিড়তে দিবে না, নৈরাশ্যকে নিজেদের ধারে কাছেও ভিড়তে দিবে না। এক নব উদ্যমে তোমরা নিজ নিজ দায়িত্ব পালন করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আপনাদেরকে এই সৌভাগ্য দান করুন, আপনাদেরকে আপনাদের সকল উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য সফল করুন। দেশের অনিষ্টকারী ধর্মীয় উগ্রপন্থীদের এবং ক্ষতি সাধনকারী অন্য অপশক্তিগুলোকে নিঃশেষ করার উপকরণ সৃষ্টি করুন, যেন দেশের উন্নতি অব্যাহত থাকে। বাংলাদেশের জন্য দোয়া করা হচ্ছে। দেশের অনিষ্ট সৃষ্টিকারী ধর্মীয় উগ্রপন্থীদের এবং ক্ষতি সাধনকারী অন্যান্য অপশক্তিগুলোকেও নিঃশেষ করার উপকরণ সৃষ্টি করুন, যেন দেশের উন্নতি অব্যাহত থাকে। দেশবাসীর কাছে আপনাদের দেশপ্রেম এবং আপনাদের প্রকৃত মুসলমান হবার বিষয়টি যেন দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায়। বাংলাদেশের আহমদিয়াতের এই দ্বিতীয় শতাব্দী সীমাহীন কল্যাণ ও মঙ্গল বয়ে আনুক, আল্লাহ করুন এমনই যেন হয়। আপনারা যারা দূর দূরান্ত থেকে জলসার উদ্দেশ্যে এসেছেন, আল্লাহ তাআলা যেন নিরাপদে আপনাদের বাড়িতে পৌঁছে দেন। আর নিজ নিজ অঞ্চলে আহমদিয়া বিরোধীদের আক্রমণ এবং তাদের অনিষ্ট থেকে আপনাদের রক্ষা করে। এখানে অবস্থানকালে ও ফিরতি পথে আল্লাহ তাআলা আপনাদের হাফেজ ও নাসের হন, আমিন। চলেন আমরা দোয়া করে এই জলসা এখন সমাপ্ত করি। হুজুরের বক্তৃতা, হুজুরের খুতবার যে কথাগুলো আমি আপনাদের বলেছি, সেগুলো যেন আমাদের অন্তরে অনুরণিত হতে থাকে। আল্লাহ তাআলা করুন আমাদের উপরে আল্লাহর ফেরেশতারা যেন এটি আমাদের সর্বদা আমাদের অন্তরে জাগরুক রাখেন। আমরা একটু সময় নিতে চাচ্ছি আমাদের একজন বিশিষ্ট অতিথি, যিনি সবসময় আমাদের কাছে আসেন, আমাদের ডাকে সবসময় সাড়া দেন, আমরা তাকে পেয়েছি। সেজন্য আমরা দুই তিন মিনিট সময় নিব তার কাছ থেকে শুভেচ্ছা বক্তব্য নেওয়ার জন্য, যদিও আমাদের অনুষ্ঠান দোয়ার মাধ্যমে এখনই শেষ হওয়ার কথা ছিল।